ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সোলাকিয়ায় ঈদের দিনে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী সন্দেহে আটক ব্যক্তি বন্দুক যুদ্ধে নিহত হয়েছে বলে র‍্যাব দাবি করেছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে সশস্ত্র জঙ্গিদের গুলিতে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে।
তাছাড়াও রয়েছে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের সাথে সাক্ষাৎকার।
স্কুল বা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষা, তাদের সহনশীলতার শিক্ষা, তাদের উদারতার শিক্ষা, এই শিক্ষাগুলো দেয় না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ওবামা প্রশাসন সেপ্টেম্বর মাসের মধ্যে সিরিয়ার 10,000 শরণার্থীকে আমেরিকায় আশ্রয় দেওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, সেই সিরিয়ান শরণার্থীদের নথিভুক্তকরণের কাজ গত 3 মাসে আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফিউজি প্রসেসিং সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের 1 অক্টোবর থেকে 4 অগস্ট পর্যন্ত সহিংসতা এবং নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এমন 8,004 জন সিরিয়ান শরণার্থীকে আমেরিকায় পুনর্বাসন করা হয়েছে। এদের অর্ধেকের বয়স 14 বছরের নিচে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সেপ্টেম্বর মাসে নতুন পরিকল্পনা ঘোষণা করার পর গত কয়েক মাসে মাত্র 100 করে শরণার্থী আমেরিকায় এসে পৌঁছেছেন, ফলে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে এবং শরণার্থীদের পুনর্বাসনের কাজের গতি শ্লথ হয়েছে। মধ্যপ্রাচ্যে চলতে থাকা সহিংসতার কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া 10 লক্ষেরও বেশি অভিবাসীকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন তুলনামূলকভাবে খুব সামান্য সংখ্যক সিরীয় নাগরিক দক্ষিণ কোরিয়ায় আশ্রয় প্রার্থনা করেছে। তবে এদের মধ্যে অল্প কিছু মানুষকে দক্ষিণ কোরিয়ায় শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলেও অন্যান্যদের কেবলমাত্র মানবিক কারণে সেদেশে অবস্থানের অনুমতি দিয়েছে। ওইসব উদ্বাস্তুদের আর্থিক সাহায্য, বাসস্থান এবং স্বাস্থ্য পরিষেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। সরকারি হিসেব অনুযায়ী ১৯৯৪ সাল থেকে 1,044 জন সিরিয়ান দক্ষিণ কোরিয়ায় আশ্রয়ের আবেদন জানালেও মাত্র 3 জনকে তারা শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঈদের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী সন্দেহে আটক একজন সহ মোট 2 জন র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে র‍্যাব দাবি করেছে। এ সম্পর্কেই ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
র‍্যাব গোস্তে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন আসামি শফিউল এবং অন্য একজন নিহত হয়। সরকারি সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দাবি করেছেন, আলিয়া মাদ্রাসা বোর্ডের পাঠ্যসূচিতে জঙ্গিবাদের উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে। এটা পরিবর্তনে ওই বোর্ডকে বলার পরেও তারা তা পরিবর্তন করতেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জঙ্গিবাদী তৎপরতা নজরদারি করার জন্য দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে আভাস দেওয়া হয়েছে যে ঢাকার কলাবাগানে সন্ত্রাসীদের হামলায় USAID কর্মকর্তা জুহাস মান্নান এবং তার বন্ধুকে হত্যায় সরাসরি জড়িতদের শনাক্ত করা গেছে এবং গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের অসম রাজ্যে জঙ্গিদের গুলিতে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে কমপক্ষে আরও 18 জন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
শুক্রবার ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড়ের একটি জনবহুল বাজার এলাকায়। হামলার পিছনে NDFB-র সংবিজিত গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা যাচ্ছে সেনার গুলিতে প্রাণ হারিয়েছে এক জঙ্গি। এদিন দুপুরে একটি অটোয় চেপে ওই বাজারে আসে জঙ্গিরা। সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকলে তারা, পাশাপাশি একটি গ্রেনেডও ছোড়া হয়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনা, দুপক্ষের গুলি বিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য আছে এই স্লোগান দিয়ে একদল মানুষের বিক্ষোভ এবং বিমানবন্দরগামী সড়কগুলো অবরোধ করার কারণে শুক্রবার হিথ্রো বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এ সম্পর্কে লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ব্ল্যাক লাইভস ম্যাটার ইউকে এই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকাতে এই প্রতিষ্ঠানটির জন্ম। ব্রিটেনে এটা একটা বড় সংগঠন নয়, তবে তারা সংগঠিত হচ্ছে। সামাজিক মিডিয়ার মাধ্যমে বিক্ষোভের ডাক দেওয়া হয় বলে প্রতিবাদকারীরা জানিয়েছেন। বার্মিংহাম, নটিংহাম ও ম্যানচেস্টার বিমানবন্দরও একই অবস্থা ছিল। সেখানকার প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে রাখে তারা। পুলিশ 10 জন বিক্ষোভকারীকে আটক করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে নেপালের 44 জন নাগরিককে আটক করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকার মিরপুরের ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটির একটি বাড়ি থেকে নেপালিদের আটক করে পুলিশ। নেপালিরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করছিলেন। 19 জুলাই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন,
তাদের বিরুদ্ধে ফরেনার্স একটা মামলা হতে পারে, তাদেরকে পুশব্যাক করা হতে পারে।
প্রায় 2 লাখ নেপালি বাংলাদেশে বৈধভাবে অবস্থান করছেন বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, প্রায় 10,000 নেপালি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। 1,00,000 ভারতীয় নাগরিকও অবৈধভাবে বাংলাদেশে আছেন, যারা তৈরি পোশাক, বস্ত্র, আইটি, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে 32টি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আমির খসরুর রিপোর্টে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে বৃহস্পতিবার রাত থেকে ওই নির্দেশ কার্যকর করা হয়। বন্ধ করা অনলাইন পোর্টালের মধ্যে শীর্ষ news.com এবং আমার দেশ অনলাইন রয়েছে।
তুরস্ক গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থান ঘটানোর প্রধান পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী মুসলমান ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মিস্টার গুলেন তার নিন্দা জানিয়েছেন। তুরস্ক সরকার গুলেনকে আঙ্কারার কাছে সমর্পণ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে, তবে সরকারিভাবে তাকে তুরস্কের কাছে সমর্পণের নির্দেশনামা জারি করেনি। তবে মিস্টার গুলেন অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। আফগানিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে পাকিস্তানের 5 জন বিমান চলাচল বিশেষজ্ঞ এবং রাশিয়ান এক বিমান চালককে তালিবানদের কাছ থেকে উদ্ধার করার উদ্দেশ্যে আফগানিস্তানের মধ্যাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের লোগার প্রদেশের প্রত্যন্ত এক অঞ্চলে বেসামরিক একটি হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হলে তালিবান বিদ্রোহীরা তাদের জিম্মি করে নিয়ে যায়। রাশিয়ার তৈরি MI-17 হেলিকপ্টারটি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহর থেকে মধ্য এশিয়ার রিপাবলিক অফ উজবেকিস্তানে যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমান চালক হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হন। ব্রাজিলের ডিওজি জেনারিওতে মারাকানা স্টেডিয়ামে আজ রাতে আনুষ্ঠানিকভাবে 2016 অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকায় এই প্রথমবারের মতো কোনো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সংবাদ মাধ্যমগুলোতে ব্রাজিলের নেতিবাচক ঘটনাগুলি বেশি প্রাধান্য বিস্তার করেছে, যার মধ্যে রয়েছে রিও শহরের পানির দূষণ, রাস্তাঘাটে সহিংসতা এবং রাশিয়ার ক্রীড়াবিদদের শক্তিবর্ধক ওষুধ সেবনের বিষয়টিও। তবে ঝলমলে এই নগরীর বর্ণাঢ্য অলিম্পিক গেমসের বিস্তারিত খবরাখবর শুনবেন আমাদের বিশ্ব সংবাদের পরপরই। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। We'll be right back. ব্রাজিলে 31তম অলিম্পিকের মশাল এগিয়ে চলেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা। আগামী 16 দিন ধরে 206টি দেশ থেকে 10,000-এরও বেশি খেলোয়াড় অলিম্পিকের 28টি খেলায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায় নামবে। আজকের অলিম্পিক সমাচার শুনব রোকেয়া হায়দারের কাছে।
আইওসি প্রেসিডেন্ট টমাস বাক বাংলাদেশ থেকে নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন অলিম্পিক মশাল বহন করা এবং সেখানে সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করার জন্য। সে খবর আপনারা আগেই পেয়ে গেছেন। যাই হোক, সরকারিভাবে রাশিয়ার খেলোয়াড়দের শক্তিদায়ক নিষিদ্ধ ওষুধ সেবনের ব্যবস্থা নিয়ে কেলেঙ্কারির পরেও আইওসি অনেক বিচার বিবেচনা করে যেসব খেলোয়াড় এই কলঙ্কমুক্ত তাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পতাকা বহন করবেন দক্ষ সাঁতারু মাইকেল ফেল্পস, আর ব্রিটেনের পতাকা তুলে ধরবেন টেনিস তারকা অ্যান্ডি মারে। বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছেন সিদ্দিকুর রহমান, গলফ খেলোয়াড়। ভারতের তেরঙ্গা পতাকা তুলে ধরবেন তারকা শুটার অভিনব বিন্দ্রা। অলিম্পিক পতাকা নিয়ে সদর্পে এগিয়ে যাবে এক বিশেষ শরণার্থী দল, দক্ষিণ সুদান, সিরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও ইথিওপিয়া থেকে মোট 10 জন উদ্বাস্তুর একটি দল। এই মুহূর্তে কলকাতায় টেলিফোনে রয়েছেন সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। ভারতীয় দল সম্পর্কে তার কাছ থেকে জেনে নেওয়া যাক এবং আরও কিছু খবরাখবর। জয়ন্ত, আপনি আছেন লাইনে?
হ্যাঁ হ্যাঁ, বলুন।
ভারত থেকে কোন খেলায় কি সম্ভাবনা দেখছেন এবার?
এবারে ভারতের যে সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে জিতু রায় শুটার 50 মিটার এয়ার পিস্তল এবং 10 মিটার এয়ার পিস্তলে তার অসাধারণ ভূমিকা, তিনি হয়তো পদক জিততে পারেন। এছাড়াও যার কথা বারবার বলতে হবে সে হচ্ছেন যোগেশ্বর দত্ত, মল্লক্রীড়া বা রেসলিং এ তার পদক জেতার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছেন ববিতা কুমারী, ওই মল্লক্রীড়াতে তার পদক জেতার সম্ভাবনা রয়েছে। যার দিকে আমাদের সব থেকে বেশি নজর থাকবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিক্সে যিনি অসাধারণ ক্রীড়া কৃতিত্ব দেখিয়েছেন সে দীপা কর্মকার, এবং 52 বছর পরে অলিম্পিকে আবার ভারতের এই দীপা কর্মকার জিমন্যাস্টিকে পদকের সম্ভাবনা দেখাচ্ছেন। মোহাম্মদ আস টেবিল টেনিস, লিয়েন্ডার পেজ এবং বোপান্না তারা ডাবলসে পুরুষদের, এবং লিয়েন্ডার পেজ এবং সানিয়া মির্জা মিক্সড ডাবলসে একটা সম্ভাবনা রয়েছে। ব্যাডমিন্টনে সানিয়া নেহওয়াল, এবং হকির ভারতীয় পুরুষ এবং মহিলা দল তারা কিন্তু এবার বেশ 8 ঘাট বেঁধে তৈরি হয়েছে। সুতরাং ভারতের পদক সম্ভাবনা এবারে প্রবল। অন্তত পক্ষে লন্ডন অলিম্পিকে যে 6টি পদক যারা তারা জিতেছিল তার থেকে বেশি পদক তারা পেতে পারে। রোকেয়া,
হ্যাঁ, এই যে বলছিলাম যেটা যে অলিম্পিকে বিশেষ একটি দল শুধুমাত্র বিশ্বের শরণার্থীদের নিয়ে গঠিত, তো এটা তো একটা ভিন্ন ধরনের ব্যবস্থা এবার।
হ্যাঁ, নিঃসন্দেহে ভিন্ন ধরনের ব্যবস্থা, তার কারণ শরণার্থী সমস্যা সারা পৃথিবীকে উদ্বেল করে রেখেছে। সেই শরণার্থীরা একটি দল নিয়ে অলিম্পিকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে, এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম এবং নিঃসন্দেহে একটি বার্তাও বটে। অলিম্পিক তো বার্তা দেবারই আসর, সেজন্য একটি নিঃসন্দেহে বার্তা।
হ্যাঁ, সেই জন্য এদেরকে এই দল গঠন করা হয়েছে, সেটাই আমরা যেমন ধারণা করেছিলাম সেটাই তারই প্রতিফলন দেখা যাচ্ছে। তো অলিম্পিক এক আনন্দ উৎসব, তবে ব্রাজিলে জিকা মশাবাহিত রোগ, দূষিত জলবাহিত রোগ, এ বিষয়ে সবাই বেশ উদ্বিগ্ন, যেমনটি বলছিলেন ব্রাজিলেরই বায়োলজিস্ট মারিও।
ভ্যাকসিনেন সেউস অ্যাথলেটস কন্ট্রা হেপাটাইটিস আ।
মারিও যেমন বলছিলেন, তিনি পর্তুগিজ ভাষাতেই বলছিলেন, হেপাটাইটিসের টিকা দিতে হবে খেলোয়াড়দের এবং কেউ যেন যেখানে সেখানে পানি পান না করেন, তো সেটাই মানা করা হয়েছে। এবং আমার মনে হয় জানতো যে ভারতীয় দল শুধু নয়, সব খেলোয়াড়দের সব কর্মকর্তাদের ক্ষেত্রেই সে কথা প্রযোজ্য।
নিঃসন্দেহে তাই, সব কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ভারতীয় দলের সঙ্গে পাচক গেছেন এবং সেই পাচক ভারতীয় রান্না করবেন, সুতরাং ভারতীয়দের অন্তত পক্ষে ব্যাপারে খানিকটা সেফ, যদিও তারা ব্রাজিলীয় খাবারের আস্বাদন নিশ্চয়ই নেবেন।
হ্যাঁ, রান্না তো করতে হবে সেখানেই, সেখানকার জল, সেখানকারই সব কিছু সরঞ্জাম নিয়ে। তো যাই হোক, ভারতের এক মল্লযোদ্ধা কমনওয়েলথ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী শাকসি মালিক কি বলেছেন জানেন? তার কথাও সেখানে শোনা গেছে।
तो काफी अजीब लगता है कि एक इंसान में कितना चेंज आता है ना, कि मैं ऊपर जा रही हूँ तो सब पूछ रहे हैं, जब मैं शुरू कर रही थी तो कोई साथ नहीं था, फैमिली हमेशा साथ थी, कोचेस सब कुछ।
সাক্ষী মালিক যেমন বলছিলেন যে অবাক লাগে ভাবতে যে মানুষ কিভাবে বদলে যায়, এখন তারা আমার বিষয়ে আগ্রহী হয়ে উঠছে, আমি যে উঠে এসেছি শীর্ষে, আমার পরিবার, কোচ, তারা অবশ্য আমাকে বরাবরই সমর্থন করেন, কিন্তু অন্য সবাই সেই আগে থেকেই বলতো তোমার ওই মল্লযুদ্ধ, ওই পুরুষদের খেলাতে এত আগ্রহ কেন? তো জয়ন্ত, আপনি বলতে পারেন যে মালিকের, সাক্ষী মালিকের মল্লযুদ্ধে আগ্রহ কেন?
নিঃসন্দেহে যে মল্লযুদ্ধে আগ্রহ তার একটা কারণ যে মেয়েরা ইদানিংকালে মল্লযুদ্ধ বা কুস্তিতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠছে এবং WWF যে খেলাগুলো হয় এবং তা দেখে অনেকে আকৃষ্ট হয়েছেন এবং এই ধরনের নতুন প্রজন্ম উঠে আসছে যারা মল্লক্রীড়ায় উৎসাহিত। ভারতের বেশি প্রাচীন খেলা, সেই কারণেই তাদের উৎসাহ বেশি। রোকেয়া,
হ্যাঁ, ভারতের প্রাচীন খেলা তো বটে। পশ্চিমবঙ্গ থেকে কি সম্ভাবনা দেখছেন এবং কাদের কি ধরনের কত দূর এগোতে পারে বলে মনে করছেন?
আমাদের এই বাংলা থেকে দীপা কর্মকারের কথা আমি আগেই বলেছি, মোহাম্মদ দাস টেবিল টেনিসে তার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এবং এই দুজনকে কেন্দ্র করে আশার আলো দেখছে পশ্চিমবঙ্গবাসী। এবং সব থেকে বড় কথা, লিয়েন্ডার পেস কলকাতার বেগবাগানের ছেলে, কলকাতার সন্তান, তার বাবা ডক্টর বেস পেস গোদিনের একজন অলিম্পিয়ান হকি খেলোয়াড়, তার পুত্র এবারে আবার অলিম্পিকে টেনিসে একটা বড় সম্ভাবনা সৃষ্টি করবেন এমনটাই সবাই মনে করছেন। অর্থাৎ কলকাতাও রাত জাগবে অলিম্পিকের অন্যান্য দেশের সঙ্গে তাদের ভূমিপুত্রদের সাফল্যের জন্য।
যাই হোক, তর্ক বিতর্ক সমালোচনা যাই থাকুক না কেন, আগামী দুটি সপ্তাহ জুড়ে অলিম্পিক স্পিরিটে উজ্জীবিত থাক বিশ্বের লক্ষ কোটি মানুষ, সবাই সেটাই আশা করছেন, তাই তো জানতো?
একদমই তাই, কারণ অলিম্পিক শুধুমাত্র খেলার আসর নয়, ব্যারন পিয়ার্দা কুবার্তিন 1896 সালে আধুনিক অলিম্পিকের জনক, তিনি বলেছেন প্রতিযোগিতার পদক জেতা নয়, যোগদানটাই সব থেকে বড় কথা, মৈত্রী ছড়িয়ে দেওয়া। সেই আদর্শে আমরা চেষ্টা করব এবং সবাই মনে করব যে অলিম্পিক সেই আদর্শে লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে।
জানতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশে গুলশান এবং শোলাকিয়ায় উগ্রবাদী সহিংস আক্রমণ এবং কল্যাণপুরে সন্ত্রাসীদের আখড়ায় অভিযানের পরে বোঝা যাচ্ছে যে এই জঙ্গি মতবাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী জড়িয়ে পড়েছে। এ নিয়ে সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছু নির্দেশনাও জারি করেছে। এসব বিষয় নিয়েই ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশে জঙ্গিবাদের সম্প্রসারণের স্থানটি বদলে গেল ইদানিং। একসময় মনে করা হতো মাদ্রাসার শিক্ষার্থীরাই কেবল উগ্রবাদী ধ্যান ধারণার বশবর্তী হয়ে এদিকে ঝুঁকে পড়ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে নামী এবং দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ জঙ্গি হয়ে উঠছে। এর কারণ কি বলে আপনি মনে করেন?
কারণ কিন্তু একটাই, কারণ নানাবিধ। একটি হচ্ছে বিশ্বায়নের যুগে এখন যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে বা ইংরেজি মাধ্যম স্কুলগুলো পড়ে, তারা কিন্তু বাংলাদেশের বাইরে কি ঘটছে বা কি ঘটছে না সেই সম্পর্কে তাদের একটা প্রাথমিক ধারণা, অনেক সময় বিস্তারিত ধারণাও তারা নিতে পারে। আর এক শ্রেণীর উচ্চবিত্তের সন্তান, তারা দেশের না যত খোঁজ খবর রাখে তার চাইতে অনেক বেশি খোঁজ খবর তারা বিদেশের রাখে। এটি তাদেরকে আমি দোষ দেব না, এটি একটি পারিবারিক যে সংস্কৃতি আমাদের এখানে গড়ে উঠেছে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত সন্তানদের, এটি এরা হচ্ছে তার ভিকটিম। আমি বলি এরা হচ্ছে অনেকটা শিকড় বিচ্ছিন্ন হয়ে পড়ছে বা অলরেডি পড়েছে। এরা কিন্তু খুব সহজেই এই জঙ্গিবাদের যারা শিক্ষা দেয় তাদের শিকার হয়। এখানে পরিবারের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই উচ্চবিত্ত পরিবারগুলো তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারে না। আর যারা এইসব বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলোতে পড়ে, সেই স্কুল বা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণের শিক্ষা, শুধু বই শিক্ষা, নৈতিক শিক্ষা, তাদের সহনশীলতার শিক্ষা, তাদের উদারতার শিক্ষা, এই শিক্ষাগুলো দেয় না। এই বাচ্চাগুলো খুব ইজি ভিকটিম হয়ে যায়, খুব সহজে কিন্তু এই জঙ্গিবাদীদের পাল্লায় পড়ে। আজকাল দেখা যায় অনেক পরিবার আছে যেখানে ধর্মকর্ম পালন না করাটা এক ধরনের ফ্যাশনে রূপান্তর হয়েছে। তো যেই সন্তানটি ওইরকম পরিবারে জন্ম হয়, তখন তাকে কিন্তু যারা জঙ্গিবাদ প্রচার করে, জঙ্গিবাদ চর্চা করে, জঙ্গিবাদ লালন করে, তারা তাদেরকে সহজেই তাদের দিকে আকৃষ্ট করতে পারে যে দেখো তোমার বাবা মা এতদিন ধর্মকর্ম না করে যে গুণাটা করেছে, নিশ্চয়ই তুমি সে গুণার ভাগ হতে চাও না, সুতরাং আমাদের পথে আসো। কিন্তু তাদের পথটা যে ভ্রান্ত, তাদের পথটা যে সঠিক নয়, সেটি বোঝার মতন ক্ষমতা অনেক সময় এই ছেলেদের থাকে না।
অধ্যাপক মান্নান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, আমরা শুনেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নিয়ন্ত্রণ, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টি নিয়ন্ত্রণ করার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা নিতে পারে বলে আপনি মনে করেন?
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যে আইন, যে ম্যান্ডেট, জঙ্গিবাদের বিষয়টা মনিটরিং করার আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না এবং আমাদের সেই ধরনের এক্সপার্টাইজও নাই। কিন্তু এই যেহেতু সমস্যাটা আমাদের সামনে চলে এসছে, আমরা এই ব্যাপারে আমাদের সাধ্যের মতে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করছি। সম্প্রতি আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে বলেছি প্রথমত একটি ছোট্ট 3 সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে, যাতে ছেলেদের উপর বা ছাত্র ছাত্রীদের উপর নজরদারি করতে পারে, তারা কোনো জঙ্গিবাদের চর্চা করছে কিনা, কোনো হিজবুত তাহরির বা জেএমবি বা ISI সংশ্লিষ্ট কোনো সংগঠনের লিফলেট কেউ বিলি করছে কিনা, কোনো মতবাদ প্রচার করছে কিনা, এগুলোকে নিয়মিত নজরদারি করার জন্য আমরা সব বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি করার কথা ইতিমধ্যেই বলে দিয়েছি। তারপরে যেটি আমরা করেছি, আমরা বলেছি যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সে এই বিভাগে পড়ুক, যে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, দুটো বিষয় আবশ্যকীয় ভাবে পড়তে হবে। একটি হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস পড়তে হবে, আরেকটি হচ্ছে দেশের ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষাটা পড়তে হবে। সুতরাং তারা যেন নিজেদেরকে বাংলাদেশে থেকে ইনদেশের একজন নাগরিক মনে না করে, একজন সন্তান মনে না করে। সুতরাং আমরা একটি সামগ্রিক হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করছি।
তরুণ তরুণীদের উগ্রবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে দীর্ঘমেয়াদী কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে?
দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটি হচ্ছে আমরা বলেছি যে পরিবারগুলোকে তাদের সন্তানদের উপর নজরদারিটা আরো বেশি হবে, এবং সামাজিক আমাদের বন্ধন ছিল সেটাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। আরেকটি জিনিস যেটা আমরা করেছি, আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বলেছি যে আপনার বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র যদি কোনো কারণ ছাড়া, যোগ্য কারণ ছাড়া বা কোনো উপযুক্ত কারণ ছাড়া 10 দিনের বেশি সে অনুপস্থিত থাকে, খবর নেবেন তার পরিবারের কাছ থেকে কেন সে অনুপস্থিত আছে। হয়তো সে বাড়িতে বলে আসছে সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কিন্তু আসে নাই, সেটি যেন তার পরিবারকে জানায়, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়, জেলা প্রশাসনকে জানায়, স্থানীয়ভাবে প্রশাসনকে জানায়। আর তাতে যদি কোনো ধরনের এই ব্যাপারে সহায়তা দরকার হয়, তারা যেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাথে তারা যোগাযোগ করে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তাদেরকে সহায়তা করতে।
পরিশেষে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই অধ্যাপক আব্দুল মান্নান, আপনি কতখানি আশাবাদী যে বাংলাদেশ এই সংকট থেকে বেরিয়ে আসবে?
আমি খুবই আশাবাদী। আমি মনে করি না যে এই দেশের ছেলে মেয়েরা 2 দিনের নোটিশে 50 লক্ষ ছাত্র ছাত্রী রাস্তায় নেমে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, যেই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সেই দেশের জঙ্গিবাদের কোন অবস্থান আছে? বাংলাদেশে বা পূর্ব ভারতের এই অংশে মাধ্যমে সুফিরা শান্তির বাণী দিয়ে ইসলাম প্রচার করেছে, আমি মনে করি বাংলাদেশের যে ইসলাম, তারা শান্তির বাণী দিয়ে ইসলাম যেহেতু এসছে, সে শান্তির বাণী প্রচার করে বাংলাদেশে ইসলাম টিকে থাকবে, নিজ নিজ ধর্মকর্ম করবে, আমরা সহনশীল যে সমাজ ছিল সেটাকে আমরা লালন করবো, জিয়ে রাখার জন্য আমরা জাতীয়ভাবে আপ্রাণ চেষ্টা করবো।
অধ্যাপক আব্দুল মান্নান, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। আজকাল প্রায় সবকিছুরই অ্যাপ রয়েছে। অতি সম্প্রতি গাড়ি ধোয়ার কাজে সেলফোন অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার ফিলিপ অ্যালেক্সের রিপোর্ট থেকেই এখন পড়ে শোনাচ্ছি। গ্যাস স্টেশনের সামনে তেল ভরার জন্য প্রায় দেখা যায় লম্বা লাইন। তাছাড়াও মানুষজন সেই গ্যাস স্টেশনে পৌঁছতে পারে তখনই যখন রাস্তা ট্রাফিক জ্যাম পেরিয়ে সেখানে যেতে পারে। এতে করে সময় এবং শক্তি দুটোই ব্যয় করতে হয় প্রচুর। লেবাননের একটি পেট্রোল পাম্পের স্টেশনে রামি হালাল এবং রালফ চাওরি একদিন অপেক্ষা করছিলেন এবং সিদ্ধান্ত নিলেন গাড়ি ধোয়ার একটি অ্যাপ তারা তৈরি করবেন। তারা প্রতিষ্ঠা করলেন ব্লিঙ্ক মাই কার নামে একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান। রামি হালাল বললেন, তিনি বললেন, আমরা খুবই বিস্মিত এই ভেবে যে গ্যাস স্টেশনে যে গাড়ি ধোয়ার ব্যাপারটা খুবই সেকেলে, ট্রাফিক জ্যাম পেরিয়ে লম্বা লাইনে অপেক্ষা করা। তাই আমরা ভাবছি গাড়ি ধুতে আমরা গ্যাস স্টেশনে যাব না, গ্যাস স্টেশনই চলে আসবে আমার কাছে। এক্ষেত্রে তিনি বললেন, তার প্রতিষ্ঠান থেকে মানুষের বাড়ি গিয়ে গাড়ি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু বাড়ি গিয়েই নয়, আপনি গাড়ি নিয়ে যেখানেই অপেক্ষা করুন না কেন, আপনি আপনার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে আপনার অবস্থান জানালে এই প্রতিষ্ঠানের একজন কর্মী 15 মিনিটের মধ্যে সেখানে যেয়ে উপস্থিত হবে এবং গাড়িকে ঝকঝকে তকতকে করে তুলবে। সাধারণত গ্যাস স্টেশনে গাড়ি ধুতে 300 লিটারের মতো পানি খরচ হয়। সেক্ষেত্রে ব্লিঙ্ক মাই কারের কর্মীরা গাড়িটি পরিষ্কার করে তোলে খুবই কম পরিমাণ পানি দিয়ে। হতে পারে এক কি দু বোতল পানি দিয়ে হয়ে যায় গাড়ি ধোয়ার কাজ। তারা স্প্রে বোতলের সাহায্যে নিজ হাতে পরম যত্নে গাড়িটিকে করে তোলে ঝকঝকে তকতকে। রামি হালাল বললেন, তিনি বললেন, আমাদের প্রতিষ্ঠান ব্লিঙ্ক মাই কারের দর্শন হচ্ছে যাদের খাবার পানির প্রয়োজন, গোসল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পানি প্রয়োজন, আমরা তাদের বঞ্চিত করতে পারি না গাড়ি ধোয়ার জন্য শত শত লিটারের পানি খরচ করে। ব্লিঙ্ক মাই কারের গাড়ি ধোয়ার খরচ $10 এবং তাদের ব্যবসা বেশ দ্রুত বেড়ে চলেছে। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ওবামা প্রশাসন সেপ্টেম্বর মাসের মধ্যে সিরিয়ার 10,000 শরণার্থীকে আমেরিকায় আশ্রয় দেওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, সেই সিরিয়ান শরণার্থীদের নথিভুক্তকরণের কাজ গত 3 মাসে আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফিউজি প্রসেসিং সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের 1 অক্টোবর থেকে 4 অগস্ট পর্যন্ত সহিংসতা এবং নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এমন 8,004 জন সিরিয়ান শরণার্থীকে আমেরিকায় পুনর্বাসন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলতে থাকা সহিংসতার কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া 10 লক্ষেরও বেশি অভিবাসীকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন তুলনামূলকভাবে খুব সামান্য সংখ্যক সিরীয় নাগরিক দক্ষিণ কোরিয়ায় আশ্রয় প্রার্থনা করেছে। তবে এদের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষকে দক্ষিণ কোরিয়ায় শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলেও অন্যান্যদের কেবলমাত্র মানবিক কারণে সেদেশে অবস্থানের অনুমতি দিয়েছে সেদেশের সরকার। ওইসব উদ্বাস্তুদের আর্থিক সাহায্য, বাসস্থান অথবা স্বাস্থ্য পরিষেবা দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী 1994 সাল থেকে 1,044 জন সিরিয়ান দক্ষিণ কোরিয়ায় আশ্রয়ের আবেদন জানালেও মাত্র 3 জনকে সেখানে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আফগানিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে পাকিস্তানের 5 জন বিমান চলাচল বিশেষজ্ঞ এবং রাশিয়ান এক বিমান চালককে তালিবানদের কাছ থেকে উদ্ধার করার উদ্দেশ্যে আফগানিস্তানের মধ্যাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে 2016 অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। দক্ষিণ আমেরিকায় এই প্রথমবারের মতো কোনো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সংবাদ মাধ্যমগুলোতে ব্রাজিলের নেতিবাচক ঘটনাগুলোই বেশি প্রাধান্য বিস্তার করেছে, যার মধ্যে রয়েছে রিও শহরের পানির দূষণ, রাস্তাঘাটের সহিংসতা এবং রাশিয়ার ক্রীড়াবিদদের শক্তিবর্ধক ওষুধ সেবনের বিষয়টি। তবে রিওর অলিম্পিক অনুষ্ঠান দেখার জন্য ভারতীয়রা ঘুম ভেঙে উঠবেন কি না সেটা দেখার বিষয় রয়েছে, কারণ ভারতীয় সময় 4:30 উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এ সম্পর্কেই কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
রিও অলিম্পিকে 112 জনের ভারতীয় দলের কাছ থেকে পদক প্রত্যাশা অনেক বেশি। অতীতে মিলখা সিং বা পিটি উষার মতো অ্যাথলিটরা পদক ফসকেছিলেন চতুর্থ স্থানে পৌঁছে। এমন কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে আরো কয়েকজন অ্যাথলিটের ক্ষেত্রেও। এবার হয়তো ছবিটা বদল হবে। তবু দেশের মানুষ কতটা উৎসাহী হবেন অলিম্পিক নিয়ে? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.